السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونصلي على رسول الله سيدنا محمد وآله وأصحابه ومن والاه. اللهم صل وسلم وبارك على سيدنا محمد وآله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، فيقول الله سبحانه وتعالى: بعد أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا. صدق الله العلي العظيم. সম্মানিত দিনদারদি মুসলমান ভাই ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ অনুগ্রহে আমরা প্রত্যেকের মতো আজকে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরেছি। এই জন্য আমরা মহান রব্বুল আলমিনের দরবারে শুক্রিয়াতান বলি, আলহামদুলিল্লাহ। দেখুন, নবী আলাইহি সাল্লাতু ওয়াসাল্লামের সিরাত অর্থাৎ হলো বায়োগ্রাফি, হিস্টোরি, এটা আটলান্টিক প্রশান্ত মহাসাগরের চেয়ে বড়। বৎসরকে বৎসর যদি আলোচনা করা যায়, এরপরেও শেষ করা যাবে না। এরপরেও আমরা ধারাবাহিকভাবে সংক্ষিপ্ত পরিসরে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা করে যাচ্ছি, যেন নবী আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম সম্পর্কে আমাদের সম্মুখ একটি ধারণা জন্ম নেয়। নবী আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম সম্পর্কে আমাদের যেন একটি মোটামুটি একটি ধারণা অন্তরে সৃষ্টি হয়ে যায়, যেন আমরা পরবর্তীতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীগুলোকে অনুধাবন করতে সক্ষম হই। আমাদের ধারাবাহিক আলোচনা চলছিল নবম হিজরি পর্যন্ত। নবম হিজরিতে ঐতিহাসিকদের বর্ণনা মোতাবেক নবী আলাইহিস সালাতু ওয়াসালামের কাছে মোটামুটি 70টি ডেলিগেট এসেছিল। এই 70টি ডেলিগেট যারা এসেছিলেন, তাদের মাঝে একটি ডেলিগেট হলো উল্লেখযোগ্য, একটি প্রতিনিধি দল উল্লেখযোগ্য, যাদেরকে বলা হয় বনু হানিফার প্রতিনিধি দল। বনু হানিফা ইয়ামামায় অবস্থিত একটি গোত্রের নাম। ইয়ামামা এই অঞ্চলটি পড়েছে সৌদি আরবের বর্তমান ইয়াম্বু প্রদেশে। ইয়াম্বু একটি প্রদেশ আছে, সেই প্রদেশে ইয়ামামা এই জায়গাটি অবস্থিত। এখানে তারা বসবাস করত। সেখান থেকে তারা 17 জনের একটি প্রতিনিধি দল মদিনাতু তাইয়্যিবাতে নবী আলাইহিস সালাতু ওয়াসালামের সঙ্গে সাক্ষাৎ করার জন্য এসেছিলেন। কিন্তু দুর্ভাগ্য হল, সেই দলের মাঝে মুসাইলামাতুল কাযযাব নামের একজন সদস্যও ছিল। যখন নবী আলাইহিস সালাতু ওয়াসালামের জীবদ্দশাতে দুজন মানুষ নবুয়তের দাবিদার হয়েছিল, নিজেদেরকে নবী বলে দাবি করেছিল, একজন হল এই ইয়াম্বু ইয়ামামা নামক স্থানে মুসাইলামাতুল কাযযাব, যাকে বলা হয়, সে দশম হিজরিতে নবুয়তের দাবি করেছিল। আর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়ামামার যুদ্ধে দ্বাদশ হিজরিতে রবিউল আউয়াল মাসে তার বিরুদ্ধে আক্রমণ পরিচালনা করে তাকে হত্যা করেছিলেন। মজার ব্যাপার হল, তার হত্যাকারী ছিলেন হল ওয়াহশী, যিনি নাকি হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছিলেন উহুদের যুদ্ধে। পরবর্তীতে তিনি মুসলমান হয়ে মুসাইলামাতুল কাযযাবকে তিনি হত্যা করেছিলেন। আর আরেকজন ছিল ইয়ামানের সানআ। সানআ হল ইয়ামানের রাজধানী। সেই ইয়ামানের সানআতে আসওয়াদ আল আনাসি, সেও মিথ্যা নবুয়তের দাবিদার ছিল। নবী আলাইহিস সালাতু ওয়াসালামের অফাতের অর্থাৎ হল তিরোধানের মাত্র 24 ঘন্টা পূর্বে
হযরত কাইদ ফাইরুজ তাকে হত্যা করেছিলেন এবং নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম তাকে হত্যা করার এই সংবাদটি তিনি ওহির মাধ্যমে অবগত হয়ে মৃত্যুর ২৪ ঘন্টা আগে সাহাবায়ে কেরামকে অবহিত করেছিলেন। যাই হোক, মুসাইলামাতুল কাদ্দাব সে ইয়ামামার এই দলগতভাবে বনু হানিফার যে প্রতিনিধি দল আসছিলেন সেই প্রতিনিধি দলের একজন সদস্য হিসাবে মদিনাতে অংশগ্রহণ মদিনাতে এসেছিল। ইমামে বুখারি আলাইহির রহমা তিনি বুখারির অনুচ্ছেদে বনু হানিফা গোত্রের প্রতিনিধি দল এবং সুমামা ইবনে উসালের ঘটনা প্রসঙ্গ বর্ণনা করেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে ইউসুফ এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর রাওয়ায়েতে হাদিসটি বর্ণিত হয়েছে। তিনি বলেন, নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম নজদের দিকে এক অশ্বরোহী বাহিনী পাঠিয়েছিলেন। তারা সুমামা ইবনে উসাল নামক এই বনি হানিফা গোত্রের এই ব্যক্তিকে বন্দী করে নিয়ে আসল। মসজিদে নববীতে বন্দী করে নিয়ে আসার পরে মসজিদে নববীর পিলারের সঙ্গে তাকে শক্ত করে মজবুত করে বেঁধে রাখল। নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম কিছুক্ষণ পরে তার কাছে তশরিফ আনলেন। এনে নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম তাকে জিজ্ঞেস করলেন, মা ইন্দাকা ইয়া সুমামা, হে সুমামা, তোমার মনের ভিতর কোন কথাটি ঘুরপাক খাচ্ছে? তোমার মনের কথাটা কি? মনের নিভৃতে কোন জিনিসটি তোমার লুকিয়ে আছে? সে বলল, হে মোহাম্মদ, যেহেতু এখনো ইসলাম গ্রহণ করেননি সেই জন্য হে মোহাম্মদ বলে তাকে সম্বোধন করল। আর আমার মনোভাব অত্যন্ত উত্তম। আপনি আমাকে যদি হত্যা করেন তাহলে একজন দামি রক্তধারী গোত্রপতিকে আপনি হত্যা করতে পারবেন, আর অনুগ্রহ যদি আপনি দেখিয়ে থাকেন তাহলে একজন কৃতজ্ঞের প্রতি অনুগ্রহ করা হবে, আর যদি আপনার আমার সম্পদ আদি কামনা বাসনা হয়ে থাকে তাহলে আপনি আমার কাছে যা চাইবেন তাই আমি আপনাকে প্রদান করব। নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম কোনো উত্তর দিলেন না, বরং হলো তার ব্যাপারটি পরের দিনের জন্য মুলতবি রাখলেন। পরের দিন মুলতবি রাখার পরে পরের দিন এসে নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম দ্বিতীয় দিন তাকে আবার প্রশ্ন করলেন যে তোমার মনের উদ্দেশ্য কি? মা ইন্দাকা ইয়া সুমামা, তোমার মনের চাহিদা কি? তোমার মনের কথাটি কি? মনের ভাষাটা কি? সুমামা তখনও একই উত্তর দিলেন যা গতকালকে দিয়েছিলেন। আজকেও নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম তার ব্যাপারে কোনো সিদ্ধান্ত গ্রহণ করলেন না। তৃতীয় দিন নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম আবার তাকে জিজ্ঞেস করলেন, মা ইন্দাকা ইয়া সুমামা, হে সুমামা, আজকে তোমার মনের নিভৃতে তোমার কথাটি কি? তোমার মনোভাব কি পূর্ণ পরিবর্তন হয়েছে? তোমার মনের ভিতরে কি ইসলামের জজবাত সৃষ্টি হয়েছে? ইসলামের আদর্শের দিকে তুমি আকৃষ্ট হয়েছ? সুমামা আজকেও এই একই উত্তর দিল। তখন নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম নির্দেশ দিলেন, সুমামাকে বন্দিশালার থেকে তোমরা মুক্তি দান করো, তার বাঁধনগুলো খুলে দাও। এইবার সুমামা বাঁধন খোলার পরে মসজিদে নববীর কাছাকাছি একটা খেজুর বাগানে গিয়ে উত্তম রূপে গোসল করল। গোসল করেই মসজিদে নববীতে প্রবেশ করল। প্রবেশ করার সাথে সাথে সে বলল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। শাহাদা গ্রহণ করে তিনি ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয় গ্রহণ করলেন। দেখুন, নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম ইচ্ছে করলেই তার ব্যাপারে প্রথম দিনই বিচার করতে পারতেন, তাকে হত্যা করতে পারতেন, তাকে শাস্তি দিতে পারতেন, কিন্তু নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম তাড়াহুড়া করেননি। নবী আলাইহিসসালাম তার ব্যাপারে আল্লাহর কাছে তিন দিন পর্যন্ত লাগাতার প্রার্থনা করেছেন, দোয়া করেছেন। তাহলে এত বড় একটি যোদ্ধা শত্রুর বিরুদ্ধেও নবী আলাইহিসসালাম বাদদোয়া করেননি, বরং তার জন্য হেদায়েতের জন্য তিন দিন পর্যন্ত লাগাতার তিনি দোয়া করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীর দোয়াকে কবুল করে তাকে হেদায়েত দান করেছেন। দেখুন, হেদায়েত দান করার পরে একটি মানুষের আপসাইড ডাউন হয়ে যায়, সম্পূর্ণ হলো মানসিকতা উল্টা হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জন্য বলে ইদফা বিল্লাতি হিয়া আহসান ফাইদাল লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়ুন হামীম। তোমার সঙ্গে যদি কেউ খারাপ আচরণ করে, অশোভন আচরণ করে, তোমাকে যদি কেউ কষ্ট দেয়, তাহলে তুমি তার প্রতিদানে তুমি ভালো ব্যবহার দিয়ে দেওয়ার চেষ্টা করো। খারাপ ব্যবহারের প্রতিদান তুমি ভালো দিয়ে দাও, কটু কথার প্রতিদান তুমি নম্র কথা দিয়ে দাও, তুমি ভালো কথা দিয়ে দাও। কটু ব্যবহার কর্কশ ব্যবহারের প্রতিদান তুমি নম্র ব্যবহারের সাথে দাও। তাহলে ইদফা বিল্লাতী হি আহসান ফাইদা আল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন, যদি তোমাদের পরস্পরের মাঝে শত্রুতা থেকে থাকে, আমি আল্লাহ এই শত্রুতাকে বন্ধুত্বে রূপান্তরিত করে দেব। যেমন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু, আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু, ওয়াহশি, হিন্দা, এরা প্রত্যেকেই নবী আলাইহিসসালাতু ওয়াসসালামের ঘোরতর শত্রু ছিলেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এক সময় গিয়ে নবী আলাইহিসসালাতু ওয়াসসালামের পরম বন্ধুতে পরিণত করে দিলেন। যেই উমর নবী আলাইহিসসালাতু ওয়াসসালামের মাথা কাটতে মস্তক কর্তিত করতে যাচ্ছিলেন, সেই উমরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পথের দিশা দিয়ে দিলেন। এখন এসে সেই উমর নবী আলাইহিসসালাতু ওয়াসসালামের জন্য নিজের জীবন উৎসর্গ করতে আজকে রাজি হয়ে গেছে। অথচ কিছুক্ষণ আগে এই উমর রসুলের রক্ত পিপাসায় পিপাসিত ছিল এবং সবচাইতে ঘৃণিত ব্যক্তি তার কাছে রসুল ছিল, ঘৃণিত ধর্ম ছিল তার কাছে হল ইসলাম। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামের দৌলতের মাধ্যমে তার মন মানসিকতাকে পরিবর্তন করে দিলেন। কারো অন্তরের মাঝে ইসলাম বিদ্বেষী কোনো মানুষের অন্তরে যদি হেদায়েতের নূর আল্লাহ দিয়ে থাকেন, তাহলে এতক্ষণ পর্যন্ত সে ইসলামের যে সমস্ত জিনিসকে খারাপ ভেবেছে এখন ভালো ভাবতে শুরু করবে। কোরআনের উপর তার এতক্ষণ একাধিক প্রশ্ন ছিল হৃদয়ের মাঝে, সেই প্রশ্নগুলো আজকে নেগেটিভ থেকে পজিটিভে পরিণত হয়ে যাবে, না বাচক থেকে হাঁ বাচকে চলে আসবে। তাই অনুরূপভাবে এই ব্যক্তিও সুমামা, সেও যখন ইসলাম গ্রহণ করল, ইসলাম গ্রহণ করার সাথে সাথে সে বললেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহর রসুল, আল্লাহর কসম করে বলি, এই পৃথিবীতে ইতিপূর্বে আপনার চেহারার চেয়ে অধিক অপছন্দনীয় আর কোনো চেহারা আমার কাছে ছিল না। আমার কাছে সবচাইতে অপছন্দনীয় যে মুক্তি ছিল সেটি হল আপনার চেহারা। কিন্তু আমি ইসলাম গ্রহণ করার সাথে সাথে আপনার চেহারা আমার কাছে সবচেয়ে প্রিয় চেহারা বলে পরিণত হয়ে গেছে। এখন আপনার চেহারার চেয়ে আর খুব প্রিয় কোনো চেহারা আমার কাছে নেই, আপনার দর্শনের চেয়ে আর কোনো সৌভাগ্যবান ব্যক্তির দর্শন আমার কাছে নেই, আমি আপনি আমার কাছে সবচাইতে বেশি প্রিয়। নবী আলাইহিসসালাতু ওয়াসসালামকে আপন করে নিলেন। সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহাবীদেরকে সেই ফ্যাসিলিটিস দিয়েছেন। সাহাবীরা যখন নবী আলাইহিসসালাতু ওয়াসসালামের সংস্রব গ্রহণ করেছেন, সাহবত গ্রহণ করেছেন, হুজুরের দিনের উপর আকৃষ্ট হয়ে গিয়েছেন, রসুলের ভালোবাসায় অধীর হয়ে গিয়েছেন, সাথে সাথে ইসলাম গ্রহণ করেছেন। ইসলাম গ্রহণ করার সাথে সাথে প্রথম পর্যায়ে তাদের ইসলাম অতটুকু হৃদয়ের মাঝে প্রবেশ করেছে যতটুকু হৃদয়ে থাকলে সরাসরি জান্নাতে যাওয়া যাবে। নবী আলাইহিসসালামের সাহাবতের দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজাত পাওয়ার মতো আকীদা বিশ্বাস এবং নবী আল্লাহর রসুলের ভালোবাসা সাহাবিদের অন্তরে আল্লাহ পাক সেই পরিমাণ প্রতিষ্ঠিত করে দিয়েছেন। এরপরে যে তাদের ঈমান বর্ধিত হয়েছে সেটা হলো বোনাস, সেটা হলো জান্নাতের স্ট্যাটাসটা হাই করার জন্য। কিন্তু প্রথম দর্শনেই জান্নাতে যেতে যতটুকু ঈমান প্রয়োজন প্রত্যেকটি সাহাবির হৃদয়ে সেই ঈমান আল্লাহ পাক দান করেছেন। সেই জন্য আজকে রবির চেহারা সবচাইতে উত্তম চেহারা। দেখুন নবী আলাইহিসসালামের চেহারা আদৌ কত সুন্দর ছিলেন। হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই ঐতিহাসিক বাণী, খুলিকতা মুবাররাআ মিন কুল্লি আইবিন কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশা فأحسن منك لم ترى قط عيني وأجمل منك لم تلد النساء خلقت مبرئا من كل عيب পৃথিবীর প্রতিটি সৃষ্টির মাঝে যদি গভীরভাবে পর্যবেক্ষণ করা যায় কিছু কিছু ত্রুটি বের করা যাবে। এমনকি চাঁদের বুকেও দেখবেন যে কালো স্পট আছে, ত্রুটি ধরা যায়। কিন্তু খলিকতা মুবাররাআন, হে নবী আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত ত্রুটি মুক্ত করে আপনাকে সৃষ্টি করেছেন। খুব বেশি লম্বাও না, যেটাকে মানুষ ক্রিটিসাইজ করে, আবার একদম বেঠেও না। নাকটা যেমন হওয়া দরকার তেমনি রসুলের, কানটি যেমন সুন্দর হওয়া দরকার তেমনি, দাঁতগুলো মুক্তার মতো। রসুল যখন হাসি দিতেন তখন মনে হতো যে বালুর উপর যেন মুক্তা ঝরতেছে, মুক্তার ঝলক যেন বের হচ্ছে মুখ থেকে। নবী আলাইহিসসালামের থুতুগুলা পর্যন্ত হরিণের কস্তুরীর মতো সুগন্ধিময় ছিল, মিষ্টান্ন ছিল। নবী আলাইহিসসালামের মদিনার মহিলারা রসুলের ঘামকে সংরক্ষণ করে রাখতেন বিয়ের ভিতর, কোন মেয়ের বিয়ের ভিতর পারফিউম হিসেবে ইউজ করার জন্য। রসুলের ঘামের ঘাম দিয়ে এত সুগন্ধি বের হতো। খুলিকতা মুবাররাআ মিন কুল্লি আইবিন কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশাউ, কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশা, যেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যেমন চেয়েছেন তেমন করে সৃষ্টি করেছেন, আল্লাহর পছন্দ অনুযায়ী আল্লাহ পাক সৃষ্টি করেছেন। ফা আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি, আপনার চেয়ে সুন্দর মানুষ পৃথিবীর কোন চোখ দেখেনি। ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ, আর আপনার চেয়ে সুন্দর কোন শিশুকে পৃথিবীর কোন মা জননী পেটে ধারণ করতে পারেনি। আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। সেই জন্য তিনি বলতেছেন এতক্ষণ পর্যন্ত ইতিপূর্বে আপনার চেহারার চেয়ে অধিকতর অপছন্দনীয় কোনো চেহারা ছিল না, আর ইসলাম গ্রহণ করার সাথে সাথে ইয়া রাসূলুল্লাহ আপনার চেহারার চেয়ে পছন্দনীয় আমার কাছে আর কোনো চেহারা নাই। এরপরে সে বলতেছে, সুমামা বলতেছে, আল্লাহর কসম ইতিপূর্বে আপনার ধর্মের চেয়ে অপছন্দনীয় কোন ধর্ম আমার কাছে ছিল না, আর এখন আপনার ধর্মের চেয়ে পছন্দনীয় কোন ধর্ম আমার কাছে নাই। দেখুন একজন মোমেন যখন হবে তখন তার কাছে ইসলাম সবচেয়ে বড় পছন্দনীয় ধর্ম বলে বিবেচিত হবে। ইসলামের সামনে সব কিছু তিনি তার কাছে তুচ্ছ তাচ্ছিল্য মনে হবে। ইসলাম হলো সবচেয়ে সৌন্দর্যমণ্ডিত, ইসলামের আদর্শ, ইসলামের রীতিনীতি, ইসলামের আইন কানুন, ইসলামের বিধিবিধান, ইসলামের হালাল হারাম, এগুলো তার কাছে সবচেয়ে প্রিয় মনে হবে। কিন্তু আমরা মুসলমান হওয়া সত্ত্বেও ইসলামের বহু কিছু আমাদের কাছে পছন্দনীয় নয়, ভালো লাগে না। এই জন্য তো আমরা ইসলামের বারোটা বাজাই, মুসলমান হই, নামাজ পড়ি, রোজা রাখি, বারবার হলো মক্কা শরীফে যাই, কিন্তু এখনো পর্যন্ত আমার আখলাক দুরস্ত হলো না। ইসলামের বহু বিধিবিধান আমি এখনো পর্যন্ত মানতে পারি না, অর্থাৎ এখনো ইসলাম ভিতরে ঢোকে নাই। এরপরে তিনি বললেন যে আল্লাহর কসম করে বলি, ইতিপূর্বে আমার কাছে সবচাইতে নিকৃষ্ট শহর ছিল আপনার শহর মদিনা, আর আমি ইসলাম গ্রহণ করার সাথে সাথে আমার কাছে সবচাইতে প্রিয় শহর হল মদিনাতুত তাইয়্যিবা, মদিনাতুল মুনাওয়ারা। মদিনা শহর হল এখন আমার কাছে সবচাইতে প্রিয় শহর বলে বিবেচিত হয়। একজন মানুষ যদি মোমেন হয়ে থাকেন, অবশ্যই অবশ্যই মক্কাতুল মুকাররমার মদিনাতুত তাইয়্যিবা হবে তার কাছে সবচাইতে প্রিয় শহর এবং প্রিয় জায়গা। হ্যাঁ, সে দেশের গভর্নমেন্ট কি করলো না করলো এটা আমার দেখার বিষয় না। আমরা সৌদি গভর্নমেন্টকে দেখে, সৌদি মানুষকে দেখে মক্কা মদিনাকে ভালোবাসি না। মক্কা মদিনাকে ভালোবাসি মক্কাতুল মুকাররমাতে আল্লাহর ঘর আছে, আল্লাহর ঘরের জন্য হারামে মক্কা আছে বলে সেখানে সেই শহরকে আমরা ভালোবাসি। মদিনাতুত তাইয়্যিবাতে তাইয়্যিবাকে আমরা ভালোবাসি, আল্লাহর রসুলের প্রিয় শহর, আল্লাহর রসুলের তীরধান যেখানে হয়েছে, আল্লাহর রসুলের ডেড বডি যেখানে নাকি অবস্থিত হয়েছে, 10,000 সাহাবায়ে কেরামের কবর যেখানে অবস্থিত আছে, সেই মদিনাতুত তাইয়্যিবা সম্পর্কে আল্লাহর রসুল কত ফজিলতের কথা বর্ণনা করে গেছেন, যেখানে নাকি ওহুদ আছে। এই জন্য মদিনাতুত তাইয়্যিবাকে আমি ভালোবাসি আমার ইমানের কারণে, ব্যবসার কারণে না, বাণিজ্যের কারণে নয়, বা অন্য কোনো উদ্দেশ্য নয়, আল্লাহর রসুলের শহর হিসেবে আমি মদিনাকে ভালোবাসি। এইবার সে আবার বলতেছে, আমি আল্লাহর কসম করে বলি যে আপনার অশ্বরোহী বাহিনী আমার কাছে সবচাইতে শত্রুত ভাবাপন্ন অশ্বরোহী বাহিনী ছিল আমার কাছে, আর এখন আপনার বাহিনী আমার কাছে সবচাইতে প্রিয় বলে বিবেচিত হয়েছে। এরপরে তিনি নবী আলাইহিসসালামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আসলে আমি তো উমরা করতে যাচ্ছিলাম, ঘোড়ার পিঠে চড়ে উমরা করতে যাচ্ছিলাম, আপনার সাহাবীরা আমাকে এখানে বন্দী করে নিয়ে আসছে, বন্দী করে নিয়ে আসার দ্বারা আমি ক্ষতিগ্রস্ত হইনি, বরং হল লাভবান হয়েছি। যেমন মুসা আলাইহিসসালাম যখন নাকি তার অন্তঃসত্ত্বা স্ত্রীকে নিয়ে মাদিয়ান থেকে মিশরে ফিরতেছিলেন, কনকনে শীত, অন্তঃসত্ত্বা স্ত্রী, এরপরে হল রাতের আঁধার, তিনি রাস্তা ভুল করে তুর পর্বতে চলে গেলেন, তুর পর্বতে গিয়ে তিনি নবুয়ত পেয়ে গেলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপর ওহি নাজিল করে দিলেন। মুসা আলাইহিসসালামের জন্য যেমন এই রাস্তা ভুলে যাওয়াটা এটা হলো কল্যাণজনিত হয়েছিল, এই সুমামার জন্য রাস্তা ভুলে যাওয়া নয়, বন্দী হয়ে যাওয়াটাই তার জন্য হলো কল্যাণকামী হয়েছিল। তখন নবী আলাইহিসসালাম তাকে সুসংবাদ দিলেন, বললেন যে ঠিক আছে, তুমি নিরাপত্তার সঙ্গে নির্ভয়ে নির্বিঘ্নে আল্লাহর ঘরকে তওয়াফ করো, তুমি যে উমরা আদায় করো। এইবার তিনি মদিনাতুত তাইয়্যিবা থেকে মক্কাতুল মুকাররমার দিকে রওনা দিলেন। এইবার প্রতিমধ্যে এক মুসলমানের সঙ্গে দেখা, তখন তাকে বললে, তুমি কি ধর্মান্তরিত হয়ে আসছ, তুমি কি ধর্ম আগের ধর্মতে আসনো মুসলমান হয়ে আসছ? তখন সে বলল যে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে ইসলাম গ্রহণ করেছি এবং নবী আলাইহিসসালামের অনুমতি ব্যতিরেকে ইয়ামামা থেকে তোমাদের জন্য একটা গমের দানাও আর আসবে না। এই ঘোষণা সে দিয়ে দিল। এটি হল সুমামার গল্প। এই যে এই প্রতিনিধি সুমামার ইতিহাস মুসলমান হওয়ার, এই প্রতিনিধি দলের মাঝেই ছিল ইসলামের বড় দুশমন মুসাইলামাতুল কাযযাব, যার বিরুদ্ধে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত হতে হয়েছিল। এই মুসাইলামাতুল কাযাব সেও ১৭ জনের প্রতিনিধির মাঝে একজন, মদিনাতুত তাইয়েবাতে সে এসেছিল বনু হানিফার প্রতিনিধি হিসাবে। দেখুন, মুসাইলামাতুল কাযাবের বংশ পরিচয় হল, তার নাম হল মুসাইলামা, তার পিতার নাম হল সুমামা, তার দাদার নাম হল কবির হাবিব, এবং তার পরদাদার নাম ছিল হল হারেস। সেই জন্য তার পুরা নাম হল মুসাইলামা বিন সুমামা বিন কবির হাবিব বিন হারেস। সে যখন নাকি মদিনাতুত তাইয়েবাতে এলো, মদিনাতুত তাইয়েবাতে এসে সে মদিনায় এক মহিলার বাড়িতে আশ্রয় গ্রহণ করল। সেই হারিসের বাড়িতে এসে বিনতুল হারিস ইবনে কুরাজ তার স্ত্রী ছিল, এর ঘরে যে আশ্রয় গ্রহণ করল। আশ্রয় গ্রহণ করার পরে এই দলটি যখন নবী আলাইহিসসালাতু ওয়াসসালামের খেদমতে উপস্থিত হয়ে ইসলাম গ্রহণ করেন, তখন এই মুসাইলামাতুল কাযাব তার সম্পর্কে দুটি রাওয়ায়েত আছে। একটি রাওয়ায়েত হল সে ইসলাম গ্রহণ করেনি, আর এক রাওয়ায়েত হল সে ইসলাম গ্রহণ করেছে কিন্তু সে খাঁটি দিলে ইসলাম গ্রহণ করেনি, বরং হল মিথ্যে অভিনয় করেছে ইসলাম গ্রহণের, নিজের জান মালকে হেফাজত করার জন্য। সে যখন ইসলাম গ্রহণ করে, কোন জিনিস তার জন্য ইসলাম খাঁটি দিলে ইসলাম গ্রহণ করার থেকে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছিল, সেটি হল অধিনায়কত্বের বাসনা এবং উৎকট অহংকার বোধ। এই দুটি কারণে সে ইসলাম গ্রহণ করতে সক্ষম হয়নি, খাঁটি দিলে মুসলমান হতে পারেনি। একটি হল ক্ষমতার লোভ, অধিনায়কত্বের কামনা এবং বাসনা। সে নবুয়তের ভাগ চেয়েছিল নবী আলাইহিসসালাতুয়াসসালামের কাছে, যেমন কারণ মুসা আলাইহিসসালাতুয়াসসালামের কাজিন ছিল, সে মুসা আলাইহিসসালাতুয়াসসালামের কাছে নবুয়তের ভাগ চেয়েছিল। সে মুসা আলাইহিসসালাতুয়াসসালামকে বললেন যে তোমার ভাইকে তুমি দোয়া করে আল্লাহর কাছ থেকে নবুয়ত তুমি নিয়ে এলে। মুসা আলাইহিসসালাতুয়াসসালাম যখন মিশর প্রত্যাবর্তন করলেন জর্ডান থেকে, মাদিয়ান থেকে যখন ফিরে এলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পথিমধ্যে রাস্তা ভুল করে তাকে নিয়ে গেলেন তুর পর্বতে, ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া, সেখানে গিয়ে তাকে নবুওয়াত দান করলেন, তাকে ওহি দান করলেন, তাকে মুজিজা দান করলেন, কুদরতি লাঠির মুজিজা দান করলেন। লাঠি ধরার সাথে সাথে অজগর সাপে পরিণত হয়ে যেত, আবার হাত দিয়ে টাচ করলে সেটা লাঠি হয়ে যেত, আর তার হাতের ভিতর থেকে লাইট বের হতো। এই লাইট দিয়ে তিন মাইল পর্যন্ত তিনি দেখতে পেতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইবার মুসা আলাইহিসসালাতুয়াসসালামকে নির্দেশ দিলেন, ইযহাব ইলা ফিরআউন ইন্নাহু তাগা, হে মুসা, তোমাকে নবুওয়াত দিলাম, কিতাব দিলাম, মুজিজা দান করলাম, এইবার তুমি আমার বড় শত্রু, বড় দুশ্মন ফিরআউনের কাছে দিনের দাওয়াত নিয়ে যাও। সে দৌরাত্বের চরমে পৌঁছে গিয়েছে। হযরতে মুসা আলাইহিসসালাতুয়াসসালাম তখন আল্লাহ পাকের কাছে দোয়া করলেন, ক্বালা রাব্বিশরাহলি সাদরি, হে মহাপ্রভু, আপনি আমার বক্ষকে উন্মোচিত করে দেন, বক্ষকে প্রশস্ত করে দিন, কারণ বক্ষ প্রশস্ত না হলে দিনের দায়ী হওয়া সম্ভবপর না। ওয়াসিরলি আমরি, এবং ফিরাউনের মতো এত বড় প্রতাপশালী একটি খোদাদ্রোহী, যে নিজেকে খোদা বলে দাবি করে বসেছে, এই রকম খোদাদ্রোহীর কাছে যাওয়া এটা সহজ ব্যাপার নয়, আপনি এই কাজকে সহজ করে দিন। আল্লাহ যদি কোনো কাজ সহজ না করেন বান্দার পক্ষে সম্ভবপর না। ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, আর আমার ছোটবেলায় মুখে আগুন দেওয়ার কারণে যে জবানে জড়তা সৃষ্টি হয়ে গেছে, তোতলামি সৃষ্টি হয়েছে, এই জড়তাকে আপনি দূর করে দিন। এফ কহু কৌলি, যেন মানুষেরা আর ফিরাউন আমার কথা বুঝতে সক্ষম হয়। ওয়াজআল্লি ওয়াজিরাম মিন আহলি হারুন আখি, ওয়াজআল্লি ওয়াজিরাম মিন আহলি, আমার পরিবার থেকে আমার বড় ভাই হারুনকে নবুয়ত দান করে আমার সঙ্গে প্রতিনিধি হিসাবে আমার সঙ্গে পাঠান, দুই ভাই একসাথে গেলে আমার ভয় কম লাগবে। সেই জন্য দাওয়াতের এটিও একটি মূলনীতি, কেউ যদি বড় প্রতাপশালী কোনো খোদাদ্রোহীর কাছে যদি দাওয়াতের মিশন নিয়ে যায়, একা একা না যাওয়া, বরং হল একাধিক মানুষ হয়ে যাওয়া, নিজের উপর অত কনফিডেন্স না রাখা, নাস্তিকদের সঙ্গে আপনার ডিবেট হবে, একা একা যাওয়া না, বরং হল সাথীসঙ্গীদের সাথে নিয়ে যাওয়া। মুসা আলাইহিসসালামের চেয়ে জ্ঞানী বর্তমান যুগের কোন আলেম না। মুসা আলাইহিসসালাম পর্যন্ত ফেরাউনের কাছে যাওয়ার আগে আল্লাহ পাকের কাছে চাইলেন, আমার ভাই হারুনকে আমার পরিবারের সদস্যদের মধ্য থেকে আপনি নবুওয়াত দান করে আমার সঙ্গে ওজির হিসাবে, আমার প্রতিনিধি হিসাবে, আমার অনুসারী হিসাবে আমার সঙ্গে পাঠান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করলেন। এইবার ফেরাউন যখন জানল, কারণ যখন জানল যে মুসা তার ভাই হারুনকে আল্লাহর কাছে দোয়া করে নবুয়ত নিয়ে দিয়েছেন, সুতরাং এই আমার জন্যও দোয়া করে তিনি নবুয়ত নিয়ে দিতে পারেন, নবুয়তের ভাগ চেয়েছিল। কিন্তু নবুয়ত এটি হল আল্লাহ পাকের পক্ষ থেকে নির্ধারিত, আল্লাহ যাকে মনোনীত করবেন তিনিই কেবলমাত্র নবী হতে পারবেন, আর যাকে মনোনীত করবেন না তিনি নবী হতে পারবেন না। এই চির সত্যটি দুর্ভাগা ফেরাউনের জানা ছিল না, দুর্ভাগা কারণের জানা ছিল না। এই জন্য সে মুসা আলাইহিসসালামের অনুসরণ তো দূরের কথা, তার বিরুদ্ধে শোডাউন করতে বের হয়ে পড়ল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিনকে নির্দেশ দান করলেন, ফখসফনা বিহি ওয়া বিদারিহিল আরদ ফমা কানা লাহু মিন ফিআতিন ইয়ানসুরুনাহু মিন দুনিল্লাহ ওয়া মা কানা মিনাল মুনতাসিরিন। এই জমিন তাকে গ্রাস করে নিল, তার অট্টালিকা, ধন দৌলত, তার সমস্ত ব্যাংক ব্যালেন্স সহ জমিন গ্রাস করে নিল। ফমা কানা লাহু মিন ফিআতিন ইয়ানসুরুনাহু মিন দুনিল্লাহ, আল্লাহ সারা সেদিন তাকে সাহায্যকারী কেউ ছিল না, আর আদৌ কেউ সাহায্য করতে এগিয়েও আসেনি, ধ্বংস হয়ে গেছে। তো এই মুসাইলামাতুল কাযাব ধ্বংস হয়েছে তার অহংকার বোধ এবং অধিনায়কত্বের বাসনা, নবুয়তের ভাগ বাটোয়ারা চেয়েছিল হুজুরের কাছে। তো নবী আলাইহিসসালামের কাছে যখন এই বাসনা পুরা করল, তখন নবী আলাইহিসসালাম প্রাথমিক পর্যায়ে তার সঙ্গে অত্যন্ত নম্র এবং ভদ্রচিত আচরণের মাধ্যমে তার মনতুষ্টির জন্য চেষ্টা করে যাচ্ছিলেন। এটা হলো রসুলের নীতি ছিল, যে মানুষের সঙ্গে নম্র ব্যবহার করতেন, ভদ্রচিত আচরণ করতেন, যেন তারা উপলব্ধি করতে সক্ষম হয় যে এই মানুষটি তাদের হিতাকাঙ্ক্ষী, তিনি শুধু আল্লাহর দিনের জন্য তাদেরকে আহ্বান করছে। কিন্তু এই দুর্ভাগা, তার ভাগ্যে এটা সইল না। সে মুসাইলামাতুল কাযাব আত্মগম্ভীরতার সাথে বলতে লাগল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তারপরে আমার উপর রাষ্ট্র পরিচালনার দায়িত্ব হাওয়ালা করে দেন, এই সিদ্ধান্ত যদি তিনি গ্রহণ করেন, তবেই আমি তার অনুসরণ করতে পারি। তার নবুয়তের ব্যাপারে আমার কোনো আপত্তি নেই, তার নবুয়তকে আমি মেনে নেব। তিনি যতদিন দুনিয়ায় বেঁচে থাকবেন ততদিন পর্যন্ত তিনি রাষ্ট্রপ্রধানও থাকবেন, কিন্তু তার ইন্তেকালের পরে এই নবুয়তের দায়িত্ব আমাকে দিয়ে যাবেন, এবং এই নবুয়তের দায়িত্বের সাথে সাথে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব আমাকে দিয়ে যাবেন, তাহলে আমি তার অনুসরণ করতে পারব। নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম একটি স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্ন অনুযায়ী এ কথা শোনার সাথে সাথে নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম তার কাছে এগিয়ে গেলেন। সে তার সাগরেত পরিবেষ্টিত অবস্থায় একদম দেওয়ানবাগি পীরের মতো, দেওয়ানবাগি পীরের মতবাদ মতাদর্শ এটা হল মুসাইলামাতুল কাযযাবের চেয়ে আরো মারাত্মক ছিল। মুসাইলামাতুল কাযযাব তো শুধু ভাগ চেয়েছে, আর সে তো দাবি করে বসেছে। তার কাছে নাকি সে মাহফিলে আসতেছে লাখো লাখো মানুষ, দেওয়ানবাগি এসে বলতেছে এই মাত্র আমার কাছে ওহি আসছিল, যারা নাকি আমার এই মাহফিলে আজকে অংশগ্রহণ করেছে আল্লাহ পাক তাদের সবাইকে মাফ করে দিয়েছেন। তার কাছে ওহি আসে কত বড় দাজ্জাল, কত বড় কাযযাব। অনেকে মনে করে থাকেন যে দেওয়ানবাগি কেউ তো আল্লাহ মাফ করে দিতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ প্রত্যেককে করে দিতে পারেন, কিন্তু তার মৃত্যু হয়েছে আমাদের জানা মোতাবেক কুফুরের উপর, শিরকের উপর। সুতরাং এই দাজ্জালকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করতে পারেন না, এটা আল্লাহর বিধান না। ইন্নাল্লাহ লা ইগফিরু আন ইশরাকা বিহি ওয়া ইগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। শিরক সারা যে কোনো গুনাহ, জিনার গুনাহ, মদ্যপান করেছে, অন্যায় করেছে, অন্যকে পিটিয়েছে, অন্যকে মেরে ফেলেছে, আল্লাহ পাক ইচ্ছে করলে মাফ করে দিতে পারেন, কিন্তু শিরকের গুনাহ মাফ করবে না। সে শুধু নিজেই শিরক করেনি, লক্ষ লক্ষ মানুষের ঈমানকে সে হরণ করেছে, তাদেরকে শিরক শিখিয়ে গেছে। সুতরাং এই দেওয়ানবাগিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার খবরে যে কি আগুন জ্বলছে, মুরিদরা যদি এটা দেখত তাহলে তার পিরালি টিরালি সব বাদ দিয়ে তারা যে খাঁটি মোমেন মুসলমান হয়ে যেত। তো দেখবেন যে এই ধরনের যারা ভণ্ডা পীর থাকে এদের চারপাশ দিয়ে হলো একটা হলো লাঠিয়াল বাহিনী থাকে। এদের দেখবেন চোখগুলা হলো বড় বড়, সারা রাত হলো কি যেন খাইছে, খেয়ে একদম হলো মাতালের মতো হয়ে লাঠিয়াল বাহিনী তাকে এই পীরকে ঘিরা রেখেছে। সে মুসাইলামাতুল কাযযাব এইরকম তার সমস্ত লাঠিয়াল বাহিনীদেরকে দিয়ে লাঠিয়াল বাহিনী পরিবেষ্টিত অবস্থায় বসে আছে। নবী আলাইহিসসালাম একটা খেজুরের ডাল যার উপর পতাকা বাঁধা ছিল, এই ডাল নিয়ে নবী আলাইহিসসালাম সেখানে উপস্থিত হয়েছেন। নবী আলাইহিসসালাম উপস্থিত হওয়ার পরে তাকে জিজ্ঞেস করলেন যে তোমার মনোমানসিকতা কি। নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম তাকে ইসলামের দাওয়াত দিলেন, কিন্তু তার উত্তরে মুসাইলামা বলল আপনি যদি চান তাহলে রাষ্ট্রের ব্যাপারে আপনার সম্পূর্ণ স্বাধীনতা আমি মেনে নেব, আপনাকে স্বাধীনভাবে ছেড়ে দিব, কিন্তু আপনার পরবর্তী অবস্থায় আমাদের জন্য আপনাকে নেতৃত্ব দানের সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। আমাকে যদি পরবর্তী নেতা বানিয়ে যান, যেমন পীরের ছেলেরা হলো এখন হলো গদ্দিনিশীন হয়, আগের যুগে এগুলো ছিল না, এখন হলো কি পীরের ছেলেই হলো যেন আল্লাহওয়ালা হয়ে আসছে, এলেম নাই, কালাম নাই, আমল নাই, আখলাক নাই, সুন্নত নাই, মুখে দাড়ি নাই, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, সে আবার পরবর্তী গদ্দিনিশীন হয়ে যায়। তো মুসাইলামাতুল কাযযাব এরকম নবুয়তের দাবিদার হচ্ছে। আর দেখেন কি আশ্চর্যের বিষয়, আমাদের দেশে কিন্তু ইসলাম প্রচার হয়েছে আউলিয়া আল্লাহদের মাধ্যমে, ভারতবর্ষ পুরাটাতেই সাহাবি দ্বারা ইসলাম প্রচার হয়নি, এখানে আউলিয়া আল্লাহদের দ্বারাই হলো আমরা ইসলাম পেয়েছি। সুতরাং তাদেরকে আবার কেউ খাটো করে দেখবেন না, তাদের নিয়ে গালমন্দ করবেন না, তারা যে পরিবেশে এসেছিলেন সেখানে একজন মুসলমানও ছিল না আমাদের ভারতবর্ষে। সেই অবস্থায় মূর্তি পূজার বিরুদ্ধে, সেই অবস্থায় কুফুরের বিরুদ্ধে, শিরকের বিরুদ্ধে তারা জীবন মরণ পণ করে তারা হলো লড়াই করে সেখানে হলো ইসলাম প্রচার করে গেছেন। সেই জন্য আউলিয়া আল্লাহ যারা এসেছিলেন তাদের কোথাও কোনো বাড়ি ঘরের অস্তিত্ব পাবেন না, কিন্তু তারা যেখানে মারা গেছেন পাশে দেখবেন মসজিদের অস্তিত্ব আছে, তালিমের জায়গার অস্তিত্ব আছে, কিন্তু তাদের বাড়িঘরের অস্তিত্ব নাই। তারা যেভাবে শূন্য হস্তে এসেছিলেন সেইভাবে শূন্য হস্তেই কবরে গেছেন, এবং একজন আউলিয়া আল্লাহ তার বংশধরদেরকে গদ্দিনিশীন মানা যাননি, যাদের দ্বারা ইসলাম প্রচার হয়েছে। আর এখন দেশের সবচাইতে বড় ধনী হল এই পীরের ছেলেরা, মিলিয়ন্স মিলিয়ন্স টাকার, কোটি কোটি টাকার মালিক, ইন্ডাস্ট্রির মালিক। আরে তুমি ইসলাম প্রচার করবে, তোমার এত টাকা আসে কোথার থেকে? এটা তো আজকে পিরালিটা হলো, একটা হলো মাফিয়া চক্রের মতো হয়ে গেছে। এই মাফিয়া চক্র দিয়ে ইসলাম প্রচার হয়, সেই জন্য মুসাইলামাতুল কাযযাব এরকম মাফিয়া চক্র খাড়া করেছিল। এখন তো সবকিছুতেই মাফিয়া চক্র, আল জাজিরা তো একদম হাড়ি ভেঙে দিয়েছে মাফিয়া চক্রদের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সমস্ত মাফিয়া চক্রদের কবল থেকে যেন হেফাজত করেন। তো মুসাইলামাতুল কাযযাব সম্পর্কে নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম যখন নাকি তাকে বললেন, মুসাইলামাতুল কাযযাবকে প্রশ্ন করলেন, সে বলল যে পরবর্তী নবুয়তের দায়িত্ব, যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব আমাকে দেন আপনাকে নবী বলে স্বীকার করব। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে থাকা সেই খেজুরের শাখাটির দিকে ইঙ্গিত করে বললেন, লাউ সাআলতানি হাযিহিল কিতআ মা আতাইতুকা, হে মুসাইলামা শুনে রাখ, নবুয়তের ভাগ বটোয়ারা তো দূরের কথা, নবুয়তের গদ্দিনিশীল হওয়া তো দূরের কথা, পরবর্তী খেলাফতের দাবিদার হওয়া তো দূরের কথা, তুই যদি আমার কাছে এই খেজুরের ডালটুকের একটা অংশ যদি কামনা করে থাকিস, আমি নবী তোকে এই ডাল পর্যন্ত তোকে দিব না। ওয়ালান্তা'দু আমরাল্লাহি ফীকা, তুই নিজের ব্যাপারে আল্লাহর নির্ধারিত অংশের একটু ব্যতিক্রম করতে পারবি না। নবুয়তের দায়িত্ব এটি হয় আল্লাহর পক্ষ থেকে, এটা হলো নির্ধারিত, এবং তোর ভাগ্যে যেটা আছে এটাও তুই রোধ করতে পারবি না। ওয়ালা ইন আদবারতা লায়াকিরন্নাকাল্লাহ, আর তুই যদি ইসলাম গ্রহণ করার থেকে পশ্চাদমুখী হয়ে যাস, তবু আল্লাহ তোকে ধ্বংস করে ছাড়বে, তুই যেদিকে যাবি আল্লাহ তোকে ধ্বংস করবে। আল্লাহ ইন্নি লারাকাল্লাযী উরীতু ফীহি মা রাআইতু, এরপরে হুজুর বলে আল্লাহর কসম করে বলি, আমি তোকে সেই ব্যক্তি মনে করেছি যার ব্যাপারে আমাকে স্বপ্ন দেখানো হয়েছে, আমি তোকে সেই ব্যক্তি মনে করছি, স্বপ্ন আমাকে যা দেখানো হয়েছে, ওয়াহাদা সাবিতুন ইউজিবুকা আন্নি। আর নবী আলাইহিসসালাম যখন গিয়েছিলেন তখন সাথে করে তিনি সাবিত বিন কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে গিয়েছিলেন। মুসাইলামাতুল কাযযাবকে নবী আলাইহিসসালাম এতটুকু কথা বলার পরেই বললেন, তোর এই প্রশ্নের ব্যাপারে আমার সাবেত তোকে উপযুক্ত জবাব দেবে, আর আমি কি স্বপ্ন দেখেছি সেই স্বপ্নর ব্যাখ্যাও তোকে করে দিবে। এখন নবী আলাইহিসসালাম কি স্বপ্নটা দেখেছেন, এটি হল প্রশ্ন। নবী আলাইহিসসালাম স্বপ্ন দেখেছেন, ইন্নি রাআইতু বাইনামা আনা নাঈমুন, যে আমি নিদ্রামগ্ন ছিলাম, রাআইতু ফি ইয়াদি সুওয়ারাইন সুওয়ারাইন, আমি ইতিমধ্যে দেখি আমার হাতে দুটি সোনার বালা, স্বর্ণের বালা নবী আলাইহিসসালামের হাতে পরানো। নবী আলাইহিসসালাম স্বর্ণকে বড় অপছন্দ করতেন, ঘৃণা করতেন, সেই জন্য নবী ঘোষণা করে দিয়েছেন যে তোমরা পুরুষদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন স্বর্ণ ব্যবহারকে হারাম করেছেন আর রেশমি কাপড়কে হারাম করেছেন। এর দুইটি হল জান্নাতিদের পোশাক। সুতরাং যে সমস্ত পুরুষরা এই দুনিয়ার জিন্দেগিতে রেশমি পোশাক পরিধান করবে আর স্বর্ণ ব্যবহার করবে, স্বর্ণের আংটি, স্বর্ণের চেন, স্বর্ণের বালা এগুলো ব্যবহার করবে, কেয়ামতের দিন তারা জান্নাতিদের যে পোশাক আছে, অলংকার আছে, সেই পোশাক আর অলংকার থেকে তারা মাহরুম থাকবে, অর্থাৎ জান্নাতে যেতে পারবে না। এক সাহাবি নবী আলাইহিসসালামের সামনে এসেছেন, হুজুর বললেন, তোমার হাতে ওটা কি? বলতেছে, আংটি ইয়া রাসূলুল্লাহ। কিসের আংটি এটি? হুজুর বললেন যে স্বর্ণের আংটি। হুজুর বললেন যে খুলে দাও। সাহাবি খুলে হুজুরের হাতে দিলেন। নবী আলাইহিসসালাম এটিকে ঢিল মেরে ফেলে দিলেন, ফেলে দিয়ে বললেন, এই ধাতুটি আমার উম্মতের পুরুষদের জন্য হারাম করা হয়েছে। এইবার হুজুর চলে গেলেন। চলে যাওয়ার পরে অন্যান্য সাহাবিরা এই সাহাবি যার আংটি তাকে বললেন যে তুমি উঠিয়ে নাও, উঠিয়ে নিয়ে এটা তো মহিলাদের জন্য তো হালাল আছে, সুতরাং তোমার মেয়ে আছে, তোমার স্ত্রী আছে, তোমার বোনরা আছে, অন্যান্য মহিলা আছে তোমার ফ্যামিলি, তাদেরকে পড়তে দাও। এই সাহাবি বললেন, যেই স্বর্ণের আংটিকে আল্লাহর রসুল নিজ হাতে নিক্ষেপ করেছেন, এটা যদি বিলিয়ন ডলার ট্রিলিয়ন ডলারও মূল্যবান হয়ে থাকে, আমি এটি গ্রহণ করব না, এটিকে আমি আর নিজ হাতে তুলে নেব না। আল্লাহর রসুলের প্রতি তাদের কি শ্রদ্ধাবোধ ছিল! সেই জন্য হুজুর স্বপ্ন দেখলেন যে আমার হাতে দুটি স্বর্ণের বালা, মিন দাহাবিন। ফাআহাম্মানি শানুহুমা, এই ব্যাপারটি আমাকে চিন্তা ক্লিষ্ট করে তুলল, আমি চিন্তাম্বিত হয়ে গেলাম, আমি ভারাক্রান্ত হয়ে গেলাম, আমার মনে এক অস্বস্তি সৃষ্টি হয়ে গেল স্বপ্নের মাঝেই। আর নবীদের স্বপ্নও ওহি হয়ে থাকে, নবীদের চোখ ঘুমায় কিন্তু তাদের অন্তর ঘুমায় না, এই জন্য নবীরা ঘুমালেও তাদের ওজু নষ্ট হয় না। ফাওহা ইলাইয়া ফিল মানাম আন আনফাখু আন আনফাখাহুমা, তখন ঘুমের মধ্যেই আমার কাছে ওহী নাজিল হল যে আমি যেন এই বালা দুটিকে ফুৎকার দেই। এরপরে আমি ফানাফাখতুহুমা, আমি সেগুলোকে ফুৎকার দিয়ে উড়িয়ে দিলাম, আমি ফুৎকার দেওয়ার সাথে সাথে সেগুলো উড়ে গেল। দেখুন, এই স্বর্ণের বালার অর্থ কি? এবং নবী আলাইহিসসালাম মুখের ফুৎকারে স্বর্ণের বালাকে উড়িয়ে দিলেন, এর অর্থ কি? নবী আলাইহিসসালাম নিজেই ব্যাখ্যা দিয়েছেন, স্বপ্ন যে দুটি বালা দেখেছেন তার অর্থ হল দুই মিথ্যাবাদী ভণ্ড নবী যারা আমার পরে আত্মপ্রকাশ করবে, অর্থাৎ আমার জীবদ্দশাতেই যাদের আত্মপ্রকাশ হবে, এই স্বর্ণের বালা বলে তাদেরকে বোঝানো হয়েছে। এদের একজন হল আসওয়াদ আল আনাসি, ইয়ামানের সানআতে তার আত্মপ্রকাশ ঘটেছিল, আর অন্যজন হল মুসাইলামাতুল কাদ্দাব, ইয়ামবুর ইয়ামামা শহরে যার আত্মপ্রকাশ ঘটেছিল। এরপরে ইমাম বুখারী আলাইহির রহমা, তিনিও ইসহাক ইবনে মনসুর এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাওয়ায়েতে বর্ণনা করেছেন, নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম বলেন, কাযা বাইনা ইখরুজানি বাদি, আমার পরে এই দুটি মিথ্যা নবীর আবির্ভাব ঘটবে, আহাদুহুমা আল আসওয়াদ আল আনাসি, একজন তাদের হল আসওয়াদ আল আনাসি, ওয়াল আখার মুসাইলামা, আর একজন হল মুসাইলামাতুল কাযাব, বাইনামা আনা নাঈমুন, ইমাম বুখারী আলাইহির রহমা বলেন, আমি ঘুমন্ত অবস্থায় ছিলাম, আতাইতু বি খাযাইনিল আরদি, এই অবস্থায় আমার কাছে পৃথিবীর ধনভাণ্ডার সমূহ নিয়ে আসা হল, ফাওয়াদা ফি ইয়াদি, আর আমার কাছে আমার হাতে তার রেখে দেওয়া হল, আমার হাতে দুটি স্বর্ণের অলংকার রেখে দেওয়া হল। ফাকাব্বারা, এটি আমার কাছে বোঝা হয়ে দাঁড়ালো। ফাওহা ইলাইয়া আন আনফাখাহুমা ফানাফাখতুমা ফানাফাখতুহুমা, আমার কাছে স্বপ্নে ওহি পাঠানো হলো যে আমি যেন ফুৎকার দিয়ে উড়িয়ে দেই, এরপরে আমি উড়িয়ে দিলাম। ফাযাহাবা ফাআওয়াল তুহুমা আল কাযাবিন আল্লাযিনা আনা বাইনাহুমা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে আমাকে যে স্বপ্ন দেখানো হয়েছে, হে মুসাইলামা, এই আমার দৃঢ় বিশ্বাস তোর সম্পর্কেই আমাকে এই স্বপ্ন দেখানো হয়েছে। সুবহানাল্লাহ। তবে এই ব্যাপারে আমি আর কিছু বলবো না, বরং আমার পক্ষ থেকে আমার সাহাবী সাবেত সে তোকে উপযুক্ত জবাব দিবে এবং এই স্বপ্নের ব্যাখ্যা বিশ্লেষণ তোকে শুনিয়ে দিবে। নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম তার সম্পর্কে এতটুকু বলে হুজুর চলে গেলেন। সাবেত বিন কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসাইলামাতুল কাযাবকে এ কথা বলে দিল, স্বপ্নের ব্যাখ্যা করে দিলেন। এইবার নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম যাই অনুধাবন করেছিলেন তাই হল, মুসাইলামাতুল কাযাব ইয়ামামায় ফিরে গেল মদিনাতুত তাইয়্যিবাত থেকে। ফিরে গিয়ে প্রথমে সে নিজ সম্পর্কে কিছু চিন্তা ভাবনা করতে লাগলো যে কিভাবে ফন্দি এঁটে মানুষদের ঈমান হরণ করা যায়। এরপরে সে নিজে দাবি করে বসে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে নবুয়তের কাজে তাকে শরীক করা হয়েছে। আমি নবীর কাছে গিয়েছিলাম, আমি ইসলাম গ্রহণ করেছি, নবী আমাকে পরবর্তী নবী হিসাবে তার কাজে শরীক করে নিয়েছেন, পরবর্তী খলিফা হিসাবে আমার নাম ঘোষণা করে দিয়েছেন। সে নবুয়তের দাবি করতে থাকে এবং অমিল ছন্দের সাথে কিছু কবিতা রচনা করতে থাকে এবং সাথে সাথে সে বলতে থাকে, নবীর উপর যেমন ওহি নাজিল হয় আর আল্লাহর নির্দেশে নবী যেমন শরীয়তের বিধিবিধানে পরিবর্তন করতে পারে, আমার উপরও ওহি নাজিল হয় এবং আমাকেও শরীয়তের বিধিবিধান পরিবর্তন করার জন্য অনুমতি দেওয়া হয়েছে। সেই হেতু সে নিজ সম্প্রদায়ের জন্য ব্যভিচার এবং মদ্যপানকে বৈধ করে দিল। ব্যভিচার বৈধ, মদ্যপান বৈধ। দেখুন, পৃথিবীর মাটিতে আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো আসমানি কিতাব পাঠিয়েছেন, শরীয়ত পাঠিয়েছেন, সহিফা পাঠিয়েছেন, কোন শরীয়তে শেরক বৈধ ছিল না, কোন শরীয়তে মদ্যপান বৈধ ছিল না, কোন শরীয়তে শুকুরের মাংস বৈধ ছিল না, কোন আসমানি কিতাবে জেনা ব্যবচার বৈধ না, সব আসমানি কিতাবে জেনা ব্যবচারকে হারাম করা হয়েছে, সব আসমানি কিতাবে মদ্যপানকে হারাম করা হয়েছে। এর পরবর্তীতে এই মুসাইলামাতুল কাযাবের মতো প্রত্যেকটি ধর্মের কিছু স্বার্থেন্নাসী মহল নিজেদের হীন স্বার্থ চরিতার্থ করার জন্য জনগণের পকেট খালি করে তারা এই ভুল ফতোয়া দিয়ে জনগণকে ভুল বুঝিয়ে সেই ধর্মীয় লিডারগুলো তারা হলো মানুষকে ডাইভার্ট করেছে, মদ্যপান হালাল করে দিয়েছে, জেনা ব্যবচার হালাল করে দিয়েছে, শুকুরকে হালাল করে দিয়েছে, সুদকে হালাল করে দিয়েছে তারা, এই ধর্মীয় লিডাররা এগুলো করেছে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের সম্পর্কে বলেন যে পবিত্র কোরআনের সূরাতুল তাওবাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন যে আহবার এবং রুহবান তারা হল মানুষের পকেট খালি করে মানুষের কাছে শরীয়তের ভুল ব্যাখ্যা দিয়েছে, তারা সত্যকে গোপন করেছে, জনগণকে সত্য জানতে দেয়নি, জনগণের কাছে শরীয়তের ভুল ব্যাখ্যা দিয়েছে তারা। সুতরাং তারা ধর্মকে ১২টা বাজিয়ে দিয়েছে। আজকেও ধর্মকে ১২টা বাজিয়ে দিয়ে দিচ্ছে কারা? কিছু বিপদগামী ধর্মীয় লিডাররা, এবং কিছু মানুষ তারা লিডার হওয়ার যোগ্য না, নিজেদেরকে লিডার বানিয়ে নিয়েছে। এদের দ্বারা দিন ইসলামের আরো বেশি ক্ষতি হচ্ছে। এই দুই শ্রেণীর মানুষের দ্বারা দিন ইসলামের আজকে ১২টা বেজে গেছে। একটা হলো ধর্মীয় লিডার যারা স্বার্থন্বেষী মহল, নিজের স্বার্থ উদ্ধারের জন্য শরীয়তকে নিজের মত মোতাবেক মানুষের কাছে ব্যাখ্যা দিচ্ছে। আর কিছু মানুষ আছে, অযোগ্য মানুষ, ধর্মীয় লিডার হওয়ার কোনো কোয়ালিটি তার মাঝে নাই, না আছে তার অ্যারাবিক ডিকশনারির জ্ঞান, না আছে হলো তার হলো হিস্টোরির জ্ঞান, না আছে হাদিসের জ্ঞান, না আছে ফেকা শাস্ত্রের জ্ঞান, না আছে উসুল হাদিসের জ্ঞান, না আছে তফসিরের জ্ঞান, না আছে কোনো কিছুই, কিন্তু তারা দুই চারটা বই পড়ে আজকে বড় বড় হলো পণ্ডিত হয়ে গেছে, তারা বড় বড় আজকে হলো ফতুয়া দেয় মানুষকে, আজকে হলো তারা যেমন খুশি তেমন করে তারা হলো আজকে মানুষকে ডাইভার্ট করছে, মানুষের ইমান হরণ করছে, মানুষকে আজকে আমলের থেকে দূরে সরিয়ে দিয়েছে। এই দুই শ্রেণীর মানুষ আজকে এই ধ্বংস করেছে মুসলিম জাতিকে, মুসলিম জাতিকে আজকে ২০০ বৎসর পিছিয়ে দিতে দিয়েছে এই দুই শ্রেণীর মানুষ। প্রত্যেকটা জায়গায় দেখেন, যখন আপনার কোনো একটি মারাত্মক রোগ হবে, ফ্যামিলি ডাক্তার আপনার চিকিৎসা দেয়, ফ্যামিলি ডাক্তারের কথা বিশ্বাস করে না, বলে যে আমাকে রেফার করে দিন হলে স্পেশালিস্টের কাছে, হার্ট স্পেশালিস্টের কাছে দেন, চক্ষু বিশেষজ্ঞর কাছে আমাকে দেন। দেখেন ফ্যামিলি ডাক্তার সেও কিন্তু ডিগ্রিধারী ডাক্তার, কিন্তু তার উপর আস্থা আনতে পারে না, বিশেষজ্ঞর প্রয়োজন। এরপরে যখন আপনি ট্যাক্স ফাইলের সময় আসবে, একটু প্যাচ লেগে গেছে, সিআরএ ভালো করে ধরেছে, এইবার বলে যে একজন ভালো সিপিএ দরকার, একজন ভালো লয়ার দরকার আমার, কারণ হলো কি তার অ্যাকাউন্টেন্টের উপর আস্থা আনতে পারছে না, উপরে যাওয়া লাগবে। আরো একটা বাড়ি বানাবে, দেখবেন যে খোঁজে সবচেয়ে ভালো আর্কিটেক্ট ইঞ্জিনিয়ারকে, সবচেয়ে ভালো প্ল্যানারকে, তাকে ধরে। সব জায়গায় নিজের ছেলে মেয়েকে প্রাইভেট পড়াবে, সেখানে সবচাইতে ভালো ম্যাথকে পারেন, ইংলিশকে পারেন, তার কাছে পড়তে দেয়। সব জায়গায় হল বিশেষজ্ঞ প্রয়োজন, শুধু ইসলাম বুঝতে কোনো বিশেষজ্ঞর প্রয়োজন নেই। এটা হল কিছু মানুষ হল কি, নিজেরা আসলে দাম দুম কোথাও পায় না, এদেশে আসছে কেউ দাম দেয় না, ঘরে জামাইও দাম দেয় না, আবার হলো জামাই বোর কাছে দাম পায় না, এখন কি করবে বেচারারা, কি করবে, একটু দাম দুম চায়, এই জন্য একটু কায়দা কুইদা শিখে নিয়েছে, দুই চারটা বাংলা তর্জমার হাদিস তাদিস শিখে নিয়েছে, শিখে নিয়ে ইন্টারনেটে বক্তৃতা শুরু করে দিচ্ছে যে আমি হলো ফেমাস হব, আমি হলো ফেমাস হব, একদম বাংলাদেশে সেই হিরো আলম হয়ে যাব। দেখেন না হিরো আলম কি একজন নায়ক, সুবহান আল্লাহ, যে দেশের হিরো আলমের মতো নায়ক হয় সেই দেশের চিত্র জগতের কি কি অবস্থা হবে। সুতরাং আজকে আমরা এই হিরো আলম হওয়ার প্রতিযোগিতায় নেমেছি, ধর্মীয় হিরো আলম আর কি। ইসলাম এত ইজি নয়, কোরআন হাদিস বোঝা এত ইজি নয়, কোরআন হাদিস বোঝার জন্য মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম, ফুকাহায়ে কেরাম নিজের জীবনকে পানি করে দিয়েছেন, এরপরে কোরআন হাদিস তারা বুঝতে পেরেছেন। সেই জন্য ওই ধরনের শ্রম ছাড়া কোরআন হাদিস বোঝা সম্ভবপর নয়, সেই জন্য বিশেষজ্ঞদের কাছ থেকেই কোরআন হাদিসের এলেম নেওয়া দরকার, আসমানি এলেম, শরীয়তের বিধিবিধান শেখা দরকার। নইলে দেখবেন যে ওই যে আমাদের দেশে যারা ডক্টররা আছেন, আপনার মাইন্ড করবেন না, হসপিটালে তো ডক্টররা থাকেনই না, সরকারি হসপিটালে, তখন মাঝে মাঝে নিউজে আসে, আমার দোষ না, এটা হলো নিউজ, নিউজ থেকে আমরা দেখি যে মাঝে মাঝে হলো যারা ঝাড়ুদার আছে তারাও অপারেশন করে, তারা হলো ডাক্তার টাক্তার কিছুই না, ডাক্তারদেরকে একটু হেল্প টেল্প করে তারাও মাঝে মাঝে ডাক্তার না থাকলে অপারেশন চালা দেয়, অধিকাংশ রোগী হলো তারা মেরে ফেলে। তো এই ধরনের শরীয়তের ব্যাপারটি আরো সেন্সিটিভ, এটি আল্লাহর কাছে পৌঁছা না পৌঁছা, জান্নাত জাহান্নামের ব্যাপার, এটি আরো সেন্সিটিভ। সেই জন্য যার তার কাছ থেকে দিন নিতে হয় না। আম্মান্তা খুদুনাহু, কোন ব্যক্তির কাছ থেকে দিন নিচ্ছে সেই ব্যক্তিকে যাচাই করতে হবে, তার কাছে সঠিক জ্ঞান আছে কিনা, একাডেমিক ব্যাকগ্রাউন্ড আছে কিনা তার, এরপরে তার আকিদা বিশ্বাস কেমন, তার সুন্নতের আমল আছে কিনা, এই সব কিছু চিন্তা ভাবনা করে হলো তার কাছ থেকে দিন নিতে হবে। যেই বোতলের পানি আমি পান করব, সেই বোতলের পানিটা কি মিনারেল ওয়াটার নাকি এর ভিতর দুর্গন্ধময় কোনো কিছু আছে, গরুর চানা আছে কিনা, এই পানির সঙ্গে গরুর চানা মিশাইছে কিনা, পেশাবের ফোঁটা মিশানো কিনা, ময়লা আবর্জনা আছে কিনা, এগুলো দেখে আমাকে পান করতে হবে। তো ধর্মীয় বিশ্বাসের ভিতর তার ত্রুটি বিচ্ছেদ আছে কিনা, আকিদা গলত কিনা, বিশ্বাস গলত কিনা, এগুলো আমাকে দেখা লাগবে। তো সেই জন্য মুসাইলামাতুল কাযযাব যখন নাকি তার অনুসারীদের কাছে যে বলতে লাগলো যে সে যে আমাকে নবুওয়তের অংশীদার বানানো হয়েছে, সুতরাং ব্যভিচারকে সে হালাল করে দিল, মদ্যপানকে বৈধ করে দিল, এবং তার সম্প্রদায়ের লোকেরা তার কঠিন সাপোর্টার হয়ে গেল, অনুসরণ করতে লাগল, তার প্রভাব প্রতিপত্তি দিন দিন হল বৃদ্ধি পেতে লাগল। এমনকি ইয়ামামার রহমান তাকে বলা হতো, ইয়ামামার রহমান তাকে বলা হতো। এইবার নবী আলাইহিসসালামের কাছে সে একটা চিঠি লিখল যে আপনি যে কাজে রত আছেন আমাকে সে কাজে আপনার শরীক করা হয়েছে, রাষ্ট্রের অর্ধেক আমাদের জন্য আর অর্ধেক কুরাইশদের জন্য। নবী আলাইহিসসালাম তার উত্তরে পবিত্র কোরআনের এই আয়াত লিখলেন, ইন্নাল আরদা লিল্লাহি ইউরিসুহা মান ইয়াশাউ মিন ইবাদিহি ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। এই পৃথিবী হলো ইন্নাল আরদা লিল্লাহি, পৃথিবী আল্লাহর ভূখণ্ড, ইউরিসুহা মান ইয়াশাউ মিন ইবাদিহি, নিজ বান্দাদের মধ্য হতে যাকে তিনি ইচ্ছে তাকে তত্ত্বাবধায়ক নিযুক্ত করেন আল্লাহ পাক, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, আর শেষ পরিণাম হল মুত্তাকিদের জন্য। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে মুসাইলামাতুল এই কাযযাব এই চিঠি দিয়ে নবী আলাইহিসসালাতু ওয়াসসালামের কাছে দুজন দূত পাঠাল, একজনের নাম ছিল ইবনু নাওয়াহা আর আরেকজনের নাম ছিল হল ইবনে উসাল। এরা মুসাইলামাতুল কাযযাবের পক্ষ থেকে নবী আলাইহিসসালামের কাছে এই চিঠি নিয়ে আগমন করল। এদের এরপর নবী আলাইহিসসালাম তাদেরকে জিজ্ঞেস করলেন, আতাশহাদু আন্নী রাসূলুল্লাহ, তোমরা কি বিশ্বাস রাখো যে আমি যে আল্লাহর রসুল? উত্তরে তারা বলল যে আমরা সাক্ষী দিচ্ছি মুসাইলামাতুল কাযযাব হল আল্লাহর রসুল। আল্লাহর রসুল এ কথা শুনে গোস্বান্বিত হয়ে গেলেন এবং হুজুর বললেন, আমানতু বিল্লাহি ওয়া রাসূলিহি লাউ কুনতু কাতিলান রাসূলান লাকাতালতুকুমা, আমি আল্লাহ এবং তার রসুলের প্রতি বিশ্বাস স্থাপন করলাম, যদি কোনো পত্রবাহককে হত্যা করা আমার নীতি হতো তাহলে আজকে তোদের দুজনকে আমি হত্যা করে দিতাম, কিন্তু পত্রবাহককে দূতকে হত্যা করা এটা আমার নীতি নয়, ইসলামের নীতি নয়, সেই জন্য আমি তাদেরকে ছেড়ে দিলাম। এইভাবে তারা সেখান থেকে চলে গেল। নবী আলাইহিসসালাম ইরশাদ করেছেন, আমার পরে 32 থেকে 33 জন মানুষ কিয়ামত পর্যন্ত এই দুনিয়াতে আসবে যারা নাকি নিজেকে নবী বলে দাবি করবে, কুল্লুহুম দাজ্জালুন কাযযাবুন, প্রত্যেকেই হল দাজ্জাল, হবে কাযযাব, হবে মিথ্যুক, হবে শেষ মেশ গিয়ে গোলাম আহমদ কাদিয়ানি, এই দলের এই 32 জনের একজন নিজেকে অধিষ্ঠিত করার চেষ্টা করেছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নাস্তানাবুদ করেছেন। লন্ডনের এক হসপিটালে এমন বেজ্জতির সাথে মারা গেছে যে তার মুখ দিয়ে মৃত্যুর সময় মুখ দিয়ে পায়খানা বের হচ্ছিল, মানুষের পিছনের রাস্তা দিয়ে পায়খানা বের হয়, আর তার হলো মৃত্যুর সময় হলো মুখ দিয়ে পায়খানা বের হচ্ছিল। আর দেখেন নবীদের যেখানে এন্তেকাল হয় তাদের কবরটা সেখানে হয়, তার এন্তেকাল তো বাথরুমে হয়েছে, সুতরাং তার কবরটা তো বাথরুম হওয়া দরকার, উপযুক্ত জায়গায় তার মৃত্যু হয়েছে যেমন হওয়া দরকার। সেই জন্য এদের কবল থেকে মুসলমানকে সাবধান থাকতে হবে। নবী আলাইহিসসালামের সাহাবি হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন খলিফাতুল মুসলিমিন হলেন তখন তার বিরুদ্ধে সংগ্রাম পরিচালনা করলেন এবং এই যুদ্ধে বহু সাহাবি শহীদ হয়েছিলেন এবং মুসাইলামাতুল কাদ্দাবকে ওয়াহশি তিনি হলেন নিজ হাতে হত্যা করেছিলেন, হত্যা করে এই ফিতনাকে চিরতরে নিঃশেষ করে দিয়েছেন। আর আসওয়াদ ইবনে উনাসি তাকে হুজুরের এন্তেকালের মাত্র 24 ঘন্টা আগে ফাইরুজ তাকে হত্যা করেছিলেন। হুজুর ওহির মাধ্যমে এ কথা জানতে পেরে সাহাবায়ে কেরামকে এই সুসংবাদ দিয়েছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এ সমস্ত ভণ্ডাদের কবল থেকে আল্লাহ পাক যেন মুক্তি দান করেন। ওয়াখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আগামীকালকে আমাদের প্রশ্ন উত্তর পর্ব, কিছু প্রশ্ন এসেছে আর আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা ইনশাআল্লাহ কালকে বয়ানের আগ পর্যন্ত পাঠিয়ে দিবেন। আমরা আজকে যদিও নাকি মৃত্যু সংবাদ আজকে নেই, কিন্তু আজকে আর একটি দুঃসংবাদ আছে, সেটি হল আনাই, ব্রাদার আনাই এবং ব্রাদার মোমেন এবং আব্দুস সত্তার এবং ব্রাদার সুলতান, এই চারজনই আমাদের বাংলাদেশি মুসলমান ভাই টরেন্টো ডাউনটাউন রিজন পার্কে বসবাস করেন। গতকাল রাত 11টার সময় তারা দুর্বৃত্তের আক্রমণের শিকার হয়েছেন এবং চারজনই গুলিবিদ্ধ হয়ে হসপিটালাইজ, দু একজনের অবস্থা একটু আশঙ্কাজনক। এই জন্য আমরা এই ভাইদের জন্য দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাদেরকে হেফাজত করেন আর মুসলমানরা যেন আমরা একটু সাবধানে চলাফেরা করি। আল্লাহুম্মা আনতা সালামু ওয়া মিনকা সালামু হাইয়িনা রাব্বানা ফিস সালাম তাবারাকতা রাব্বানা ওয়া তাআলাইতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইলাহাল আলামিন রাব্বুল আলামিন। আমরা কতকগুলি গুনাহগার বান্দা বান্দি মিলে দীর্ঘ সময় সিরাতে রসুলের একটি অংশ নিয়ে আলোচনা করে তোমার শাহী দরবারে হাত উঠিয়েছি। রাব্বুল আলামিন তুমি আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিও। ইলাহাল আলামিন আমাদের মেহরবান পিতা মাতাকে মাফ করে দিও, আমাদের ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীকে তুমি মাফ করে দিও। ইলাহাল আলামিন রাব্বুল আলামিন আল্লাহ আমরা যারা জীবিত আছে আমাদেরকে ঈমানের উপরে আল্লাহ তুমি টিকে থাকার তৌফিক দান করো। ইয়া আল্লাহ কত মানুষের হে আল্লাহ ঈমানকে তুমি দান করার পরেও ছিনিয়ে নিয়েছ, আমাদেরকে এ ধরনের দুর্ভাগা বানিও না। ঈমানের দৌলত দেওয়ার পরে ঈমানকে বর্ধিত করে দিও, ঈমানকে তুমি আমাদের দিল থেকে ছিনিয়ে নিও না। ইলাহাল আলামিন আমাদেরকে সিরাতে মুস্তাকিমের পথ দেখিয়ে দাও, আমাদেরকে কোনো বক্র পথে পরিচালিত করো না। ইলাহাল আলামিন রব্বুল আলামিন আল্লাহ আমাদের মাঝে যারা অসুস্থ আছেন তাদেরকে সিহাতে কামেলা হায়াতে তাইয়্যেবা দান করুন। ইয়া আল্লাহ যে চারজন ভাই দুর্বৃত্তদের আল্লাহ আক্রমণের শিকার হয়েছেন এই ভাইদেরকে আল্লাহ আপনি সিহাতে কামেলা হায়াতে তাইয়্যেবা দান করুন, এদেরকে দারু শিফা থেকে শিফা দান করুন। আরও পৃথিবীর যে কোনো প্রান্তে যত মানুষ অসুস্থ আছে, মোমেন হোক, মুসলমান হোক, নন মুসলমান হোক, প্রত্যেককে আপনি শিফায় কামেলা আজেলা নসিব করুন, দারু শেফা থেকে শেফা দিয়ে দিন। রব্বুল আলামিন আল্লাহ আপনি আমাদেরকে আল্লাহ দিনের উপর পুরাপুরি মজবুতির সাথে টিকে থাকার তৌফিক দান করুন। পৃথিবীর এই বৈরী পরিবেশের মাঝে দিনের উপর টিকে থাকা আগুনের উপর দাঁড়িয়ে থাকার চেয়ে বড় কষ্টকর। এই মুহূর্তে আমাদেরকে আল্লাহ আপনি দিনের উপর টিকে থাকার আল্লাহ মতো পরিবেশ আপনি কায়েম করে দিন। ইলাহাল আলামিন আমাদের হালাল কামাই রুজিতে বরকত দান করুন, আমাদের সন্তানগুলোকে আল্লাহ আপনি হেফাজত করুন। আল্লাহ আমাদের সন্তানগুলোর ঈমানকে আসহাবে কাহাফের যুবকদের মতো সীসা ঢালা প্রাচীরের মতো মজবুত ঈমান দান করুন। রব্বুল আলামিন আল্লাহ আমাদের যাদের যে হালাল প্রয়োজন আছে সমস্ত হালাল জরুরতকে আপনি গাইবী খাজানা থেকে ব্যবস্থা করে দিন, তমাম দুনিয়ার দিনী প্রতিষ্ঠানগুলোকে কবুল মঞ্জুর করে নিন, আমাদের এই ইসলামিক সেন্টারটাকে কবুল মঞ্জুর করে নিন, যত ভাই বোনের সাহায্যে এগিয়ে এসেছেন প্রত্যেকটি ভাই বোনকে আপনি হেফাজত করুন, এ আল্লাহ তাদেরকে উত্তম বিনিময় এই দুনিয়াতেও দান করুন, আখেরাতেও দান করুন, প্রত্যেকের ফ্যামিলিকে আল্লাহ আপনি হেফাজত করুন, জান্নাতুল ফিরদাউসে আল্লাহ আপনি প্রত্যেকের জন্য প্যালেস তৈরি করে দিন, আল্লাহ আপনি মেহরবানি করে এই জায়গাটাকে কেয়ামত পর্যন্ত জন্য মসজিদ হিসাবে কবুল মঞ্জুর করে নিন, সমস্ত বাধা বিপত্তি আল্লাহ আপনি দূর করে দিন, আল্লাহ সমস্ত মুআমালাতগুলোকে আসান করে দিন। ওসাল্লিল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলি ওয়া সাহবি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম। দীর্ঘ সময় আপনারা আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।